بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. يا بني أقيم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له وليدة فعلمها فحسن تأديبها تعليمها وآدبها فحسن تأديبها فله أجران. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজের যা অবস্থা তাতে সামাজিক প্রেক্ষাপটে আলেম ওলামা কোরআন হাদিসের অনুবাদ করে জাতিকে শোনাবে, এটাই মানুষের প্রয়োজন। এরপরেও আমরা বিভিন্নভাবে আজকের জন্য প্রয়োজন মনে করছি পরিবারের ওপরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করা হোক, যেটা আমরা বলে থাকি বা শুনে থাকি আদর্শ পরিবার। এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনার তিনটি অংশ পেশ করব ইনশাআল্লাহ। তার একটি অংশ হবে বিবাহ থেকে নিয়ে ছেলের জন্ম ও শিক্ষা দেওয়ার পূর্ব পর্যন্ত সময়, আর একটা অংশ হবে শিক্ষা দেওয়া অংশ, পরবর্তীতে আসবে কি শিক্ষা দেওয়া যেতে পারে। আমরা অবশ্য আজকের আলোচনার শেষের দিকে শিক্ষার অংশের উপরেই সামাজিক দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। দিন যত যাবে মানুষের চাল চলন, চরিত্র, কৃষ্টি কালচার তত খারাপ হবে, একথাই ঠিক। এর ফাঁকেই আপনাকে সতর্ক সাবধান থেকে কিছু করে নিতে হবে, প্রয়োজনে সমাজ ছেড়ে দিয়ে একাই থাকতে হবে, শুধুমাত্র নিজেরটি ভাবতে হবে, অন্যটি নয়। ওই সময় চলে এসেছে, বাহ্যিকভাবে যা বোঝা যায় তাতে আর দেরি নেই। এই জন্য আপনার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জরুরি বাক্য হবে দা মা তনকেরো ও খুজমা তারিফ, তুমি তোমার চলার জীবনে দেখো, চিন্তা ভাবনা করে যেটুকু ভালো মনে করছো তা গ্রহণ করো, আর যেটুকু তোমার বিবেকে ভালো মনে হচ্ছে না সেটুকু তুমি পরিহার করো। এটা তোমার সমাজে চলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বাক্য। তবে তিনি এ অংশে আরো বলেছেন যে আলজেম লেসানার, পরিস্থিতি জটিল হলে মুখ বন্ধ রাখিও, ওয়ালজেম বাইতাক শুধুমাত্র বাড়িতে থাকিও, অখোজ নাফসাক শুধুমাত্র নিজেকে বাঁচায়ো, ওয়াইকুমুল আওয়াম্মা জনসাধারণ থেকে বেঁচে থাকিও। এই বাক্যগুলির সারমর্ম কত গুরুত্বপূর্ণ এবং কত ব্যাপক তা হয়তোবা আমাদের বিদ্যাবুদ্ধির অভাবে আপনাদেরকে পূর্ণ বুঝাতে পারছি না। তবে বাক্যগুলি কিয়ামত পর্যন্ত যা ঘটবে সামাজিক পরিস্থিতি, এর উপরে তিনি সতর্কবাণী পেশ করে গেছেন। এই বাক্যগুলিকে নিয়ে চিন্তা ভাবনা করে চললে হয়তোবা আমরা পরিবেশ পরিস্থিতি যতই জটিল হোক একটা সুন্দর পথ পাব ইনশাআল্লাহ। এক শ্রেণীর মানুষ নিজেকে বাঁচাতে পারবে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে, এ ব্যাপারে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা পেশ করে গেছেন। পরবর্তীতে যদি কোনো মানুষ চায় যে তার চেয়ে আমার পরিকল্পনা সুন্দর, তাহলে তা হবে অগ্রহণীয়। তিনি যা বলেছেন সেটাই হবে চূড়ান্ত। আজকের জন্য পরিবারের উপরে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করতে গিয়ে আমরা সর্বপ্রথমে লোকমান হিকিমের কিছু গুরুত্বপূর্ণ কথা পেশ করি যা আল্লাহ তাআলা বলেন। তার পরিবারকে সুন্দর করতে গিয়ে তিনি তার ছেলেকে বলছেন, বোনাইয়া, ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শেরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ। পরিবারকে সুন্দর করার জন্য পিতা এবং মাতার, বাপ মায়ের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে যে পরিবারকে শিরক থেকে রক্ষা করা। পরিস্থিতি অবশ্য এমনটা হয়ে যাবে যে শিরক কি জিনিস তা মানুষ বুঝতে চাইবে না, বুঝার প্রয়োজন মনে করবে না। সামাজিক সমস্যা, বিদ্যার প্রয়োজন, আর্থিক প্রয়োজন, দুনিয়াবি বিদ্যার প্রয়োজন এমন হয়ে যাবে যে শিরক যে আবার একটা জিনিস, এটা বুঝতে হবে, ভাবতে হবে, এটা মানুষ প্রয়োজন মনে করবে না। সে কারণেই এর উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর আমরা আগে থেকে জানি যে শিরক করলেই আল্লাহকে অপমান করা হয়, তার সমকক্ষ কাউকে করা হয় এবং অতীতের পাপ, অতীতের নেকি নষ্ট হয়ে যায়। চতুর্দিকে লক্ষ্য করে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, আব্বু, তুমি শিরক করো না, শিরক সবচেয়ে বড় অপরাধ। হয়তোবা আপনার জীবনে এমন কোন সময় এসেছে কিনা তা আমি জানি না, আর আসলেই বা আপনি আপনার পরিবারকে কিভাবে কন্ট্রোল করবেন, রক্ষা করবেন তা আপনি ভাবছেন কিনা সেটাও জানি না। হয়তোবা ভাবলে আপনি মনে করবেন আমি তো কোনো বাঁচার পথ দেখি না, কেননা স্কুলের ক্লাসের প্রারম্ভের সূচনায় যা পড়া হয় তা রবি ঠাকুরের গান। তাহলে বাচ্চা মায়ের দুধ ছেড়ে দিয়ে গিয়ে প্রতিষ্ঠানে গিয়ে সর্বপ্রথমে যে বাক্য বলছে সেটাই হলো শিরকি বাক্য। আর পিতামাতা জন্মসূত্রে যেভাবে তারা লালন পালন হয়েছে, যেভাবে দুজন গড়ে উঠেছে, যেভাবে তাদের স্বামী স্ত্রীর মিলন ঘটেছে, যেভাবে তাদের খাওয়া দাওয়া হয়েছে, তাতে তারা দুইজনই গণতন্ত্রে বিশ্বাসী, যা শিরকি নীতি। তাহলে এবার আপনি তো এখন মনে করবেন তাহলে বাঁচার পথ কি, সূচনাই তো আমরা কোনো পথ খুঁজে পাই না, তাহলে কি দুনিয়া খাটো, কেয়ামত পর্যন্ত ইসলাম থাকবে এরকম পথ দুনিয়াতে নেই? এটাও তো কথা ঠিক নয়, আছে অবশ্যই, আপনি চেষ্টা করেন না, চেষ্টা করলে হবে অবশ্যই। পৃথিবীতে যে গণতন্ত্র শিরকি প্রথা সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য নীতি, যেটা আপনাকে আমি এদেশের মাটিতে ২০ বছর থেকে বলে আসছি, যেটা আপনি হয়তো বা শোনে তেমন ভাবেন না, শোনা পর্যন্ত শেষ, এর যে বাস্তব কত খারাপ তা আপনি এখন দেখছেন। দেখার পর আপনি ভাবেন কি না তা আমি বুঝি না, যে যদি আপনি ভাবেন বা বুঝেন তাহলে ওখানে যান কি করে? আপনি তো নিজেকেও ঠেকাতে পারেন, নিজেকে বাঁচালেও তো আপনি বাঁচালেন একজনকে এই পথ থেকে, এখান থেকে একজন মানুষকে হত্যা করলে যত পাপ হয়, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে তত পাপ হয়। বলুন তো এই মুসলমানগুলি নিহত হচ্ছে কিভাবে? কে জানে সেটা কিভাবে হয়? লোকমান হাকিম বললেন তার ছেলেকে, আব্বু শিরক করো না, শিরক সবচেয়ে বড় অপরাধ। সুন্দর পরিবার গড়ে তোলার জন্য পিতামাতার এক নম্বর জরুরি কাজ হচ্ছে তার ছেলে মেয়েকে, পরিবারকে শিরক মুক্ত করতে হবে। কিভাবে করবেন তা আপনি ভাবুন। পথ পৃথিবীতে আছে এ কথা সত্য, আপনি পৃথিবীকে খাটো মনে করবেন না। আর পৃথিবীকে আপনি অত সংকীর্ণ মনে করিয়েন না যত আপনি ভাবছেন, পৃথিবী অনেক বড়। আর আপনার যেভাবে রুজি হচ্ছে, সবারই রুজি এভাবে হচ্ছে, এ কথাও ঠিক নয়। এ কথাও ঠিক যে মানুষের মরণ যেভাবে মানুষকে খুঁজে, মানুষের রুজি মানুষকে সেভাবে খুঁজে। আপনার জন্য সেই দিন যেদিন মায়ের পেটে আপনার 43 বয়স হয়েছে, সেদিন আপনার যে রুজি নির্ধারণ করা হয়েছে তা আপনি পাবেনই নিশ্চিত, অযথা ভুল বুঝে একটা ভুল পথে চলছেন। ছেলে মেয়েকে নিয়ে আপনি বিপদে পড়ে গেছেন, এদেরকে কিভাবে কি করা যায়? শিরকযুক্ত বিদ্যেয় শিরকযুক্ত সমাজে ছেলে মেয়েকে সুন্দর করে গড়ে তুলবেন, এটা হয় কি করে? পরের বাক্যে লোকমান হাকিম তার ছেলেকে বলেন, বোনাইয়া আকিমিস সলাত, সলাত আদায় কর। তাহলে পরিবারকে সুন্দর করে গড়ে তোলার জন্য মানুষের জীবনে দুই নম্বর জরুরি কাজ হচ্ছে ছেলে মেয়েকে সলাত আদায়কারী করে গড়ে তুলতে হবে। সবাই সলাত আদায় করবে, 7 বছর বয়স থেকে ছেলে মেয়ে সলাত আদায় করবে, 15 বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ে না, তখনও তার পিতা বেঁচে আছে, কথা মিথ্যে। ছেলে মেয়ের বয়স 14 বছর 15 বছর ছেলে মেয়ে নামাজ পড়ে না আর বাপ বেঁচে আছে, এ কথা ঠিক নয়। বিশ্বাস করুন, একাধিকবার বলা কথা আবারও আপনাকে স্মরণ করাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিনও ছেলেটাকে বললেন না যে এই ছেলে তুমি সলাত আদায় করো, শুধুমাত্র আপনাকেই বলছেন যে মৌরু আওলাদাকুম বিসসলাত অহম আবনাও সাবিসিনিনা। যখন তোমার ছেলের বয়স হবে 7 বছর তুমি তখন তোমার ছেলেকে সলাত আদায় করতে বলো, এটা রাসূলের আদেশ। ওয়াদরিবহুম আলাইহিম আবনা আশরে সিনিনা, তুমি তাকে পিটিয়ে সলাত আদায় করো যখন তার বয়স 10 বছর। তোমার যদি আদর ফেল করে, তোমার যদি আদর দিয়ে কাজ না হয়, দুইজন স্বামী স্ত্রী খুব আদর দিয়ে বললে আব্বু আম্মু করে, এরপরে হলো না, 10 বছরের আগে বাচ্চাকে মারা যায় না, 10 বছরের পরে প্রয়োজনে পিটাতে হবে, এ কথাই ঠিক। শিক্ষক এই শতাব্দীর যতই বলুক না কেন যে ছেলেকে স্কুলে পিটাতে হবে না, আপনি বিশ্বাস করুন লাঠির চেয়ে বড় শিক্ষক নেই। ও সুন্দর পড়া করে নিয়ে আসবে, তবে আদর দিয়ে কাজ হয়, আদর দিয়ে যদি কাজ না হয় তাহলে তার পরের কাজ হচ্ছে লাঠি। তাই তো আল্লাহ রাসূল বললেন, আল্লেক আসাবাক আলা বাবিক, তুমি তোমার লাঠিটা তোমার দরজায় ঝুলিয়ে রাখো। লাঠি দরজায় ঝুলিয়ে রাখবে মানে, তাহলে স্ত্রী এবং ছেলে মেয়ে দেখবে একটু উলট পালট চললে এটা আছে। তিনি তো বললেন ওই পবিত্র মুখে যে স্ত্রীকে মারো না, স্ত্রীকে কটু কথা বলো না, তিনি আবার লাঠি দরজায় ঝুলিয়ে রাখতে বলেন মানে? তাহলে বোঝা যাচ্ছে যে আদর সবসময় কাজ করে না, আদর দিয়ে সবসময় কাজ হয় না, তবে একটা পর্যায় আছে যেটা আদরের প্রয়োজন। আপনার পরিবারকে সুন্দর করার জন্য আপনার জীবনে গুরুত্বপূর্ণ দ্বিতীয় কাজ হচ্ছে ছেলে মেয়েকে স্ত্রীকে আপনাকে সলাত আদায় করতে হবে। আপনার বিষয়টি আল্লাহ বলেন, অমর আহলাকা বিসসলাত ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে সলাত আদায় করো এবং পরিবারকে সলাত আদায় করতে বলো। তোমার পরিবারে যে দুই একজন সদস্য আছে, ছেলে মেয়ে তো আপনার একেবারেই কম, কে যেন আপনাকে বলে দিয়েছে যে ছেলে মেয়ে কম নিলে সংসার সুখী হয়, ভূতে বলেছে, ভূতে মানে। মনে কিছু নেবেন না, আপনি তো শিক্ষিত মানুষ, এটা তো রাসূলের কথা নয়, তাহলে কে বলল? আর আমি তো মুসলিম, আমি তো মানব না, আমি মুসলিম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমি মেনে নিয়েছি, তাই তো আমি মুসলিম। আপনাকে যখন বলা হবে আপনার পরিচয়, তখন আপনি বলবেন আমি মুসলিম। তাহলে কেমন হলো কথা? মুসলিম মানে যে মেনে নিয়েছে। আপনার দশ বারো ভাই বোনের খাওয়া জুটে আর আপনার ছেলে মেয়ের খাওয়া জুটে না, এ কথা কে বলল? আপনারা দশ বারো ভাই বোন কৈশন কামলা ফকির নিয়ে সতেরো জন মানুষ বাড়িতে, আপনার মা ঢেঁকিতে ধান বেনে ধান ভেঙে এতগুলো মানুষের খাওয়া রেডি করতে পারে, আর আপনার স্ত্রী ফকিরকে ভিক্ষা দিতে পারে না, এটা কেন হবে? তা তো হয় না, তাহলে ভুল হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ামুর আহলাকা বিসসালাত, আল্লাহ তাআলা বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে সালাত আদায় করতে বলো, নিজেও সালাত আদায় করো। পরিবারকে সুন্দর রাখার জন্য মানুষের জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত আদায় করতে বলা পরিবারকে। কিভাবে পরিবার সুন্দর হতে পারে? তিন, লোকমান হাকিম বলেন ওয়ামুর বিল মারুফ, আব্বু ভালো কাজের আদেশ করো, অনহানিল মুনকার, আব্বু মন্দ কাজের নিষেধ করো। এবার নেন দেখি, আপনি আপনার ছেলেকে কখন বললেন এমনটা? ওই বা কখন বুঝলো ভালো কাজ কোনটা? ওর মাস্টার তো ওকে বলেছে যে অমুক দিন ফুল হাতে করে খাম্বার উপরে দিতে হবে, সেদিন তো আপনাকে বলেছি যে একটা আরবি বাচ্চাকে যদি বলা হয় যে উঁচু জায়গাখানে একটু ফুল রাখো তো, তাহলে আরবি বাচ্চা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হায় হায় তুমি করেছো কি, আমি উঁচু জায়গায় ফুল রাখবো কেন, একই কথা। আশ্চর্য, আপনার বাচ্চা চার বছরের বাচ্চা পতাকাকে এইভাবে সম্মান জানাই, এভাবে হাত উঠাই, আচ্ছা ওটা কি, ওটা কি জিনিস, কি কথা, ওটা তো জড় বস্তু, ওটা যে কি দেখাতে চাচ্ছে, এটা আপনাকে কে শিখাল? এইটা কখন থেকে ভালো কাজ হয়ে গেল? ভালো কাজ তো ছিল আব্বু মানুষকে দেখতে পেলে সালাম দিবা, চিনতে পারো আর না পারো, এটা ভালো কাজ। সাবধান, কারোর সামনে জোরে কথা বলো না। সাবধান, রিক্সাওয়ালাকে উপেক্ষা করে কথা বলো না, মানুষ যেন তোমাকে অহংকারী না ভাবে। ভালো কথা কি হতে পারে তা লোকমান হাকিম পরে তার ছেলেকে আবার বলছেন, সিরিয়াল কয়েকটা আসছে, কিন্তু এখানে তিনি বলছেন আব্বু ভালো কাজের আদেশ করিও, ভালো কাজ কোনটা। এখন পিতা মাতা যদি ভালো কাজই খুঁজে না পাই, তাহলে এটা একটা বড় কঠিন ব্যাপার নাই। অথচ দুইজনই উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু ভালো কাজ কোনটা তা খুঁজে পায় না। ভালো কাজ কোনটা? ভালো কাজ হলো আব্বু তোমার চাচা যাচ্ছে বিদায় দাও, হাতটা সরো, এভাবে বলো টাটা বাই বাই, এই যে ভালো কাজ। মানে কেউ বুঝলো না যে ভালো কাজ কোনটা, এটা ভালো কাজ কি না, এটা কেউ ভাবে না। জন্মসূত্রে পেয়েছে বাপের কাছ থেকে, বেটা পাচ্ছে বাপের কাছ থেকে, এইভাবে চলে আসছে আর একটা হয়ে গেছে ভালো কাজ। আজীব নীতি, উচ্চ শিক্ষিত মানুষ সংসদ ভবনে নীরবতা পালন করছে, এটা ভালো কাজ। অবাক কথা, কি করে হয় তো পরিবার সুন্দর হবে কি করে? লোকমান হাকিম বলেন আব্বু ওয়ামুর আহলাকা বিসসালাত, লোকমান হাকিম বলেন ওয়ামুর বিল মারুফ, আব্বু ভালো কাজের আদেশ করো, ভালো কাজ কোনটি? এখানে এই বাক্যে আল্লাহ তাআলা লোকমানের কথা উল্লেখ করে বলছেন যে মারুফ ভালো কাজ, পরে তিনি আরেকটা লাগিয়েছেন অনহানিল মুনকার, আব্বু অপছন্দ কাজ যেগুলো সেগুলো নিষেধ করো, যেখানে তুমি অপছন্দ দেখবে সেখানে তুমি ঠেকাও। আপনার উপরে আমার ক্ষোভ নেই, তবে আমার ভাষাতে আপনি যদি কষ্ট পান তাহলে আমি দুঃখিত, আপনি আমার খুব কাছের ভাই, বিশ্বাস করুন আপনার উপরে আমার কোনো ক্ষোভ নেই, কোন প্রকার লেনদেনে আপনার সাথে আমার দুই কথা হয়নি। আপনি যে আমার কত কাছের তা আপনাকে আমি বুঝাতে পারি না, কিন্তু আমার বড় দুঃখ, আপনার উপরে বড় ক্ষোভ, আমি যে আপনাকে কি দিয়ে এই কষ্ট ক্ষোভটা বোঝাই। আপনার চোখের সামনে আপনার দুই ছেলের দুই কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, কি করে যে আপনি পিতে, আমি এটা বুঝতে পারি না, আমি নিজেও বুঝি না যে আপনি কি করে পিতে। আপনি খুব ভালোভাবেই জানেন যে আমার ছেলের মোবাইলে সর্বধরনের ছবি আছে, পৃথিবীতে সবচেয়ে দ্বিতীয় ন্যাক্কারজনক নোংরা মাধ্যম হচ্ছে মোবাইল। এর চেয়ে ছেলে মেয়েকে ধ্বংস করার দ্বিতীয় মাধ্যম নেই, জাতিকে ধ্বংস করার। আপনার ছেলে আর আপনার মেয়ে আর আপনার স্ত্রী যখন থাকে না, তখন আপনি মোবাইলে প্রেমের গল্প করেন, আর যখন আপনার আপনি থাকেন না তখন আপনার স্ত্রী প্রেমের গল্প করে, আর আপনারা দুজন যখন থাকেন না তখন আপনার ছেলে মেয়ে করে। বুঝলাম না, লোকমান হাকিম বলছেন, আব্বু অনহানিল মুনকার, মন্দ কাজের নিষেধ করো। মন্দ কাজ কোনটি? মন্দ কাজ পিতা মাতা খুঁজে পেল না তো মন্দ কাজের নিষেধ করবে কি করে? মন্দ কাজই খুঁজে পায় না। মন্দ কাজ কোনটা এটা খুঁজে পায় না। অথচ আব্দুল্লাহ ইবনে উমার বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ্যযন্ত্র বাজনার শব্দ শুনলেন, শুনে দুই কানের ভিতর আঙ্গুল ঢুকিয়ে ফানানি তারিখে দূরে সরে গেলেন রাস্তা থেকে। অনেক দূরে গিয়ে বলছেন আব্দুল্লাহ ইবনে উমার, হাল তাসমু শায়ান, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ ইবনে উমার, জি না, আমি বাজনা শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহে মিন উজনাইহে, তখন তিনি তার দুই কান থেকে দুই আঙ্গুল বের করে নিলেন। প্রত্যেকটা বাড়িতে যদি বেশি হয়ে যায় তাহলে প্রায় বাড়িতে প্রায় রুমে বাদ্যযন্ত্র চলে, আর প্রিন্সিপালের হেডমাস্টারের ভাইস চ্যান্সেলরের বিশ্ববিদ্যালয়ে চলে না বাদ্যযন্ত্র ছাড়া। তাহলে মন্দ কাজের নিষেধ করবে কে? কেউ যে বুঝে না মন্দ কাজ কাকে বলে, কেউ যে বুঝতে চায় না মন্দ কাজ কাকে বলে, তাহলে কি করে পরিবার কন্ট্রোল হবে? সম্মানিত দিনী ভাই, লোকমান হাকিম তার ছেলেকে বলেন, আব্বু অনহা আনিল মুনকার, মন্দ কাজের নিষেধ করা, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এই কথা বলার পরে লোকমান হাকিম তার ছেলেকে আরেকটা কথা বলছেন, অসবির আলামা আসাবাক, এবার তোমার কাজ খুব জটিল। ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা, এতে মানুষ কিন্তু খেপে যাবে। মানুষ মানুষই, মানুষ ফেরেশতা নয়। আপনাকে যদি এখনই বলি হক, তা আপনি খেপে যাবেন। ও তো নারী, আপনি তার আঁচলের তলে গেলেন কেন? আপনি জানেন না যে নারী নেত্রী হলে দেশে গজব নাজেল হবে? এমন কঠিন ভাবে আল্লাহ রাসূল বলছেন, এমন কঠিন ভাবে বলেছেন, আরবি ভাষাতে ওর চেয়ে কঠিন ভাবে বলার কোন বাক্য নাই। তিনি বলছেন যে ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না যে জাতির নারী হলো নেত্রী। এটা তো রাসুলের মুখের ভাষা। আপনি এদেশে অন্যায় থেকে বাঁচতে চান মানে কেন বাঁচবেন? ও তো শিপন শাড়ি পরে থাকে, বড় বেলাউজ, বড় হাতের বেলাউজ পরে, ও কখন পুরুষ হয়ে গেল? না, আমরা তো তাকে পুরুষ ভাবি না। আপনি কি করে ভাবলেন? ওখানে যান কি করে? কেন আপনি ভুলে গেছেন যে আমি মুসলমানের বাচ্চা? আমি ওখানে যাই কি করে? এটা হয় কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই জাতিকে মাটির নিচে থাকতে হবে। যাদের নেত্রী হবে নারী তখন তাদের মাটির নিচে থাকতে হবে, উপরে থাকার সুযোগ নেই। আপনি এখন মাটির নিচের সদস্য, উপরে থাকবেন কেন? কেন আছেন উপরে? এখন আপনি উপরে থাকবেন আগাছা হয়ে, আপনার কিছু করার ও বলার নেই। যেহেতু নিজে থেকে এই বোঝাকে, এই অন্যায়কে, এই বিপদকে, এই গজবকে মাথায় তুলে নিয়েছেন, কাজে নিজেকেই বহন করতে হবে। আপনাকে তো বহুদিন থেকে বলে আসছি কোনো পথ নাই, আপনি যান কেন ওখানে? সে কে এটা আমি বলতে চাই না আপনাকে। আজকের যারা আছে তাদের কি হিসেব? যারা কালকে ছিল তারাও, যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও। কোন মানুষই নারীকে নেত্রী করে পরিত্রাণ পেতে পারে না, নারীকে নেত্রী করে পরিত্রাণ পেতে পারে না। আপনাকে তো বারবার বলেছি যেদিকে ভোট কাউন্টার আছে সেদিকে মুখ করবেন না, এভাবে তাকাবেন না, ওখানে তো যাওয়া তোর কথা। অন্তত নিজেকে তো বাঁচালেন, জাতি কি হবে সেটা পরের কথা, অন্তত নিজেকে তো বাঁচালেন। আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। ভালো কাজের আদেশ করলে মন্দ কাজের নিষেধ করলে পরিস্থিতি জটিল হয় আব্বু, তখন ধৈর্য ধারণ করিও। তাহলে আপনার ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে, বলেন আজকে সকাল থেকে নিয়ে বারোটা পর্যন্ত কোনটা ভালো কাজের আদেশ করেছে বলেন আপনি, কোনটা মন্দ কাজের নিষেধ করেছেন? ঠিক আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আপনার বাপের দাঁত তুলে নিচ্ছেন। আপনার বাপ যেমন কোনটা ভালো আর কোনটা মনোদিন কোনোদিন বলে দেয়নি, আপনি আপনার ছেলেকে বলে দিবেন না এটাই মনে হচ্ছে। সেই দিনে এই জন্য আপনাকে শুনিয়েছিলাম যে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ, ওরা যারা যাদের হাতের নিচে নেতানেত্রী গিয়ে দোয়ায় অংশগ্রহণ করে, তারাও তো এটা যদি করে একটু আগায়, তারা তো ভালো কাজের আদেশ করে। শুনতে ভাই, সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহ আকবার বললে এত নেকি হয়, এই বলে একবারে হাতের নিচ দিয়ে গলা সহ গামছা পেঁচিয়ে ঘন্টা যাবত দোয়া করে। দেশের নারী পুরুষ দেশে বিদেশে সবাই একবারে হাত তুলে দোয়া করে, টঙ্গি থেকে নে মতিঝিল পর্যন্ত আরো পৃথিবীতে। ওই সময়তে তিনি বলতে পারেন তো, যেহেতু নেতা নেত্রী আছে ওই সময়তে তো বলতে পারেন এইভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী এই যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে চৌচির করে দাও, চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের মুড়ে মুড়ে যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে চৌচির করে দিতে হবে। কাপুরুষ আছে কেন, থাকবে কেন, চব্বিশ ঘন্টায় ভাঙতে হবে। যত উঁচু কবর আছে গোলাপ সাহের মাজার সহ সব ভেঙে সমান করে দিতে হবে, মন্দ কাজের নিষেধ। বাংলাদেশের মাটিতে যত পতিতালয় রয়েছে তিন ঘন্টার মধ্যে পতিতালয় সব বন্ধ করতে হবে, ভেঙে চৌচির করতে হবে। এ দেশে যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সুদি সব বন্ধ করতে হবে। হুজুর ভালো কাজের আদেশ করেন, মন্দ কাজের নিষেধ পান না? মন্দ কাজের নিষেধ বড় জটিল। তাই তো লোকমান হাকিম বলছেন, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। ভালো কাজের আদেশ করলে, মন্দ কাজের নিষেধ করলে পরিস্থিতি ঘোলাটে হয় আব্বু, তখন তুমি ধৈর্য ধারণ করিও। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাইয়েদুস শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীতে সবচেয়ে বড় শহীদ হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। হামজার তো শহীদ মিনার হয় না, তুমি মুসলমান নও, ওটা বানালে কি করে, হামজার বানাও দেখি। আল্লাহ রাসূল বলছেন যে সাইয়েদুস শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর সবচেয়ে বড় শহীদ হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এই কথা বলার পরে তিনি বলছেন যে আর একজন মানুষ বড় শহীদ, কে? স্বৈরাচারী শাসকের সামনে দাঁড়ালো, স্বৈরাচারী শাসকের পাশে গিয়ে বলছে যে আমারাহু ও নাহাহু, তাকে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো, বললো যে মূর্তি বন্ধ করো, ভেঙে দিতে হবে। তখন স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো, এই লোকটাও হামজার সমান, এটা আল্লাহ রাসূল বলছেন। এবার আপনাকে আমি বলি, আপনার ছেলের কাজ আপনি এবার বের করেন, বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাকবেন, ডেকে বলবেন, আচ্ছা আমার ছেলের ভালো কাজ আর মন্দ কাজ আর ধৈর্য ধারণ করা দেখি তো দুইজন মিলে তলিয়ে দেখি সারাদিনে কি ছিল, কাল কি থাকবে, কিভাবে পরিবার কন্ট্রোল করা যায়, রক্ষা করা যায়, সুন্দর করা যায়। লোকমান হাকিম তার ছেলেকে এবার বলছেন, এতক্ষণ পর্যন্ত এইগুলি কথা আর বলার পরে এবার সতর্ক করছেন, আব্বু ওলা তুষার খাদ্যাকালীন নাস, মানুষকে অহংকার করে চলবো না। ফকির হোক, রাজা হোক, ধীরাজ হোক, গরিব হোক, মিসকিন হোক, যেই হোক না কেন, মানুষকে উপেক্ষা করে চলবো না। ওলা তামসে ফেলার, মাটিতে অহংকার করে হাঁটো না। অন্তত আজকে যেগুলি বলছি সেগুলি তো ছেলেকে বলা যাবে। এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম যে আব্দুর রহিম সাহেব বললেন তো যে ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নীতি, সেগুলো কি আমিও তো খুঁজে পাচ্ছিলাম না, এখন তো পাওয়া যাচ্ছে দু একটা, আরো পাওয়া যাবে। এখন যেটা লোকমান হাকিমের কাছ থেকে পাওয়া যাচ্ছে সেটা এক নম্বর হচ্ছে, কখনো মানুষকে উপেক্ষা করে চলবে না, কখনো মাটিতে অহংকার করে চলবে না। ওয়ালা অগজুজ মিন সাউতিক, কণ্ঠ নিচু করবা, চিৎকার করে কথা বলবো না। কোনদিন আপনার ছেলে মেয়ে চিৎকার করে কথা বলবে না। আপনি আপনার পরিবারকে সুন্দর করে আদর্শবান করে গড়ে তোলার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম আমিন। আল্লাহুম সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد ابو هريره رضي الله تعالى عنه বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরাহুল কালামা বাদাল ইশায়ে একরাহুন নাওমা কাবলাল ইশায়ে আল্লাহ রাসূল এশার সালাতের পূর্বে ঘুমানোকে ঘৃণা করতেন এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তবে তিনি রাতের কোন অংশে জেগে আমার সাথে কথা বলতেন আমি জেগে থাকলে তবে তিনি এশার সালাতের পরে উমর আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সাথে রাষ্ট্রীয় পর্যায়ের প্রয়োজনীয় কথা বলতেন তিনি আগের বাক্যে বলেন যে এশার সালাতের পূর্বে তিনি ঘুমানোকে ঘৃণা করতেন এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আমি জানি না আপনি আপনার পরিবারের পরে কতটুকু সচেতন আপনার পরিবারের কোন সদস্য পড়াশোনা ছাড়া এশার পরে কেউ জেগে থাকতে পাবে না আপনার স্ত্রী রাত একটার সময়তে টিভি নিয়ে বসে আছে মানে আপনি কাপুরুষ ভুল সিদ্ধান্ত এই পরিবার হবে না তাকে বুঝান একাধিক দিন বুঝান ও যদি না বুঝে তালাক দিতে হবে এশার সালাতের পরে আপনার ছেলে মেয়ে বাইরে আড্ডা পিটবে এটা হতে পারে না এটা ভুল হিসাব এই পরিবারকে আদর্শ পরিবার করা যাবে না আদর্শ পরিবারের জন্য আপনার জরুরি কাজ এশার সালাতের পূর্বে কেউ ঘুমাবে না এশার সালাতের পরে পড়া ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না কোনো গল্প গুজব চলবে না আড্ডা পিটা চলবে না টিভি নিয়ে বসে থাকা যাবে না কারোর সাথে আড্ডা পিটা যাবে না অথচ আপনার ছেলেরা 12টাতে এসেছে এসে বাড়িতে ঢুকেছে তখন আপনার স্ত্রী বলছে আব্বু তোমার জন্য আমি খাদ্য সাজিয়ে রেখেছি শোকে যে ওই যে উঠে রেখেছি তুমি একটু খেয়ে নাও মা বলছে মা যদি বলতো এই শোনো আমি তোমার মা বলছি 2 বছর যাবত তোমাকে দুধ পান করিয়েছি 5 বছর যাবত তোমাকে আমি দুধ পান করিয়েছি তেল কাজল দিয়ে গোসল দিয়ে লালন পালন করেছি আমি তোমার মা বলছি এরপরে যদি আমি তোমাকে কোনদিন এশার সালাতের পরে বাড়িতে ঢুকতে দেখতে পাই আমি তোমার মা তোমার পিঠের চামড়া তুলে দেব এই ছেলে মাস্তান নয় তার মা আর তার বাপ তাকে মাস্তান করেছে মেয়ে মাস্তান হওয়ার কোনো প্রশ্নই আসে না মেয়ের জন্মসূত্র গতি হচ্ছে দুর্বল নারীর জন্মসূত্র গতি হচ্ছে দুর্বল আপনি তাকে উশৃঙ্খল করেছেন ও এভাবে চলবে যাবে কেন এটা তো হতেই পারে না আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসাল জালিসি সওয়ে ও সাহেবুল মিসকি মাসাল জালিসি সওয়ে ও সালে কা সাহেবুল মিসকি ও নাফিকিল কির ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ কামারের মতো আর আতরলার মতো আপনার পরিবারকে সুন্দর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পরিবারের উপর একটা উদাহরণ পেশ করছেন তিনি উদাহরণ পেশ করতে গিয়ে বলেন ভালো পরিবার ভালো বন্ধু আর মন্দ বন্ধু কামারের কর্মকারের মতো আর আতরলার মতো কারো বন্ধু যদি কর্মকার হয় কারো বন্ধু যদি আতরলা হয় তাহলে কি হবে তিনি বলেন তোমার বন্ধু যদি আতরলা হয় তাহলে তোমাকে এমনিতে আতর দিতে পারে সুগন্ধি পেয়ে গেল যদি এমনিতে না দেয় তাত্তমিনহ তুমি তার কাছে কিনে নিবা সুগন্ধি পেয়ে গেলে যদি এমনিতে না দেয় কিনেও না দেয় তাজতমিনহ রিহান তাইবা তুমি তার পাশে বসে থাকলে সুগন্ধি পেয়ে যাওয়া ও সুগন্ধি ঠেকাতে পারবে না ওর ভালোটা ও ঠেকাতে পারবে না তুমি তার কাছে থাকলে এটা তোমার কাছে চলে আসবে নিশ্চিত আপনার ছেলের বন্ধু যদি ভালো হয় ছেলে আপনার ভালো হবে আল্লাহ রাসূল বলছেন আপনার মেয়ের বান্ধবী ভালো হলে আপনার মেয়ে ভালো হবে আপনি যে দল করছেন সেই দল যদি রাসূলের হয় ভালো হয় তাহলে আপনি ভালো হবেন আর যদি মন্দ হয় তাহলে আপনি ভালো হওয়ার কোনো প্রশ্নই আসে না পরের বাক্যে তিনি বলছেন কারো বন্ধু যদি কামার হয় খারাপ হয় তাহলে হয়তোবা পাশে বসে থাকলে কখনো আগুন ছিটকে এসে তোমার কাপড় জ্বালিয়ে দিতে পারে কামার যদি বন্ধ হয় কর্মকার পাশে বসে থাকলে কখনো হাপড় ওখান থেকে আগুন ছিটে এসে কাপড় জ্বলে যেতে পারে, যদি কাপড় জ্বলেও না যায় তাজেদ মিনহু রিহান খাবিসা, ওখানে বসে থাকলে ধোঁয়া তো লাগবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলে মেয়ের বান্ধবী বন্ধু খারাপ, আপনার ছেলে মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে। আপনি যে দল করেন সেই দল যদি রাসুলের না হয় তাহলে তার খারাপ প্রতিক্রিয়া আপনার উপরে আসবে না, এই কথা তেমনি মিথ্যে। এক মায়ের দুই মেয়ে, দুইজনই ইন্টারমিডিয়েট পাস করেছে, বিয়ে পাস করেছে, তখন দুইজনের মধ্যে খুব ভ্রাতৃত্ব ছিল, একজন আর এক বোনকে ছেড়ে যেত না। এখন একজন হচ্ছে বিএনপির স্ত্রী, একজন আওয়ামী লীগের স্ত্রী, আর কথা বলে না। তার মানে এর খারাপ প্রতিক্রিয়া তাদের ভিতরে লেগে গেছে, যাবেই, এটাই গতি। তাই তো দর্জির ছেলে দর্জির গল্প করে, মাস্টারের ছেলে মাস্টারের গল্প করে, ব্যবসায়ীর ছেলে মেয়ে ব্যবসায়ী গল্প করে, বাপ মাকে যেটা করতে দেখে সেটাও সেটাও ছেলে মেয়ে আপোষে বলে, বলবে এটা গতি, এটাই হবে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাওলুদিন ওয়ালাদুল ফিত্রা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, তার পিতা মাতা তাকে ইহুদি করে দেয়, তার পিতা মাতা তাকে আগুন পূজক করে দেয়, তার পিতা মাতা তাকে খ্রিস্টান করে দেয়, অর্থাৎ পিতা মাতা যেই গতিনীতির ছেলে ওই গতিনীতির হয়ে যায়, কিন্তু জন্ম নিয়েছিল তাওহীদের উপরে, একাত্মতার উপরে। জন্মসূত্রে সে কোনোদিনই পায়নি যে আমাকে রবি ঠাকুরের গান বলতে হবে, এটা সে জন্মসূত্রে পায়নি, পরে আপনার কাছ থেকে পেল। জন্ম নেওয়ার পরই এইভাবে ফুল চাপাতে হবে উঁচু জায়গায়, এটা জন্মসূত্রে পায়নি, পরে এটা আপনার কাছে পেয়েছে। এই হাদিসের সামাজিক তরজমা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মাসাই, যে সঙ্গ দোষে লহা ভাসে, লহা এমনিতে পানির উপরে ভাসবে না, যদি লহা কোনো কাঠের সাথে লাগিয়ে দেন তাহলে কাঠের সাথে লহাও ভাসবে। এ হাদিসের স্বাভাবিক তরজমা হল সঙ্গ দোষে লহা ভাসে, বাপ যেমন বেটা তেমন, মা যেমন বেটি তেমন, এই কথাটাই এ হাদিসের সারমর্ম। সম্মানিত মসজিদের মুসল্লি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামাহা ফাআসরা তালিমাহা ওয়াদাবাহা ফাআসরা তাদিবাহা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে তাকে যদি শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে তার জন্য ডবল নেকি হবে। কাজের মেয়েকে শিখিয়ে দিতে হবে, সুন্দর শিখিয়ে দিতে হবে, তাহলে সব শিক্ষা সুন্দর নয়। কাজের মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিতে হবে, তাহলে সব শিষ্টাচার সুন্দর নয়। সিলেকশন হলো নির্বাচন পদ্ধতিতে রাসুলের আদর্শ, রাসুলের শিষ্টাচার, আর ইলেকশন হলো মানুষের বানানো নীতি, এই দুটো এক হতে পারে না। আপনার এলাকার, আপনার এদেশের সবচেয়ে সুন্দর সচেতন হুঁশিয়ার বুদ্ধিমান দেখতে টকটকে ঝকঝকে ছেলে ডি অক্সফোর্ড থেকে পড়ে এসেছে, খুব সতেজ ব্রেনের ছেলে, এই ছেলেটা পেয়েছে 399টি ভোট, আর আপনার পাড়ার একটা ম্যাথর পেয়েছে 400টি ভোট, কে নেতা হবে? ম্যাথর হবে। দেখি এবার আপনি ঠেকান আদর্শকে কি করে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু ওয়ালিদা, কারো যদি কাজের মেয়ে থাকে, ফাআল্লামাহা ফাআসনা তালিমাহা, শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, সব শিক্ষা সুন্দর নয়, এই ব্যাপারে আমরা সময়ে বিস্তারিত বিবরণ করব, বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনার জন্য এতটুকু কথা যে সব শিক্ষা সুন্দর নয়, এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত একটা বাক্য বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না, আল্লাহ আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না, আল্লাহ আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। তাহলে আপনি যে আপনার ছেলে মেয়েকে যে বিদ্যা দিচ্ছেন পরিবারকে সুন্দর করার জন্য, সেই বিদ্যাতে সে উপকৃত হচ্ছে কিনা, যদি না হয় তাহলে ভুল হচ্ছে। আর উপকৃত হচ্ছে কিনা এই বোধগম্য থাকতে হবে, এই বোধোদয় অন্তত পিতার থাকতে হবে যে এটা ঠিক হচ্ছে কিনা। বিশ্বাস করুন, ওই কথাটা আপনাকে আবার ফিরিয়ে বলি, কখনো কোনো দিন ছেলে মেয়ে কি করে খাবে এটা ভাবিয়েন না, ছেলে মেয়েকে সুন্দর করে গড়ে তুলতে হবে, এটাই আমার জীবনের সব টাকা পয়সা। ছেলে মেয়েকে সুন্দর বিদ্যা দিতে হবে, এটাই আমার জীবনের সফলতা। ছেলে মেয়ে সুন্দর শিক্ষা অর্জন করবে আর আমি দুনিয়া থেকে চলে যাব, বাস কোটি টাকা ইনকাম। ছেলে মেয়ে কিছুই বুঝলো না সুন্দর কাকে বলে, ভালো কাকে বলে, আপনি কোটি কোটি টাকা ইনকাম করলেন, এটা আপনার লাভবান হয় কাজ হয়নি, এটা আপনার সুন্দর কাজ হয়নি, এর ফল আপনি পাবেন না কুফল ছাড়া। সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। বিশ্বাস করুন সব শিষ্টাচার সুন্দর নয়, নখে মেহেদি দিতে হবে, এটা রাসূলের শিষ্টাচার। আপনার মেয়ের নখে নেইল পালিশ দেওয়া আছে, এটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের শিষ্টাচার। নখে মেহেদি দিতে হবে, এটা রাসূলের শিষ্টাচার। নখে নেইল পালিশ দিতে হবে, এটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের শিষ্টাচার। কপালে টিপ দিতে হবে, এটা হিন্দুদের শিষ্টাচার। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে ভেবেছে তাকে বিবাহ করবই যে কোনো মূল্যে, যদি তার কপালে টিপ দিয়ে দিতে পারে তাহলে তার সাথে বিবাহ হয়ে গেল, এর নাম রাক্ষসী বিবাহ। ওই টিপ, কপালে টিপ দেওয়া হিন্দুদের পক্ষ থেকে এসেছে, যেটা সে যে আপনার মেয়ে নর্তকী হয়ে ঘুরে বেড়াচ্ছে, চোখে পড়েনি আপনার, একদিনও দেখা যায় না নাকি, দেখা যায় তো মনে হয়, আজ থেকে যদি দেখা যায় তাহলে নিজেকে পিতা হিসেবে অন্তত আপনি আমার দিনী ভাই, আপনি আমার খুব কাছের মানুষ, আমি যেভাবেই বলি আপনার সাথে আমার আন্তরিকতার কোনো অভাব নেই, এই জন্য আপনি আমার কথাগুলিকে অন্তত মূল্যায়নের দৃষ্টিতে দেখবেন, খাটোর দৃষ্টিতে দেখবেন না, আপনাকে আমি খুবই সম্মান করি, কোন প্রকার আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই। বিশ্বাস করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একজন মহিলা একটা পত্র দিল, পত্রটা তিনি নিয়ে বলছেন, আয়াতুরা জুলেন আমি, আমরা এ হাত নারীর না পুরুষের, কেন এ কথা বললেন, ওই হাতের নখে মেহেদি দেওয়া ছিল না, তাই তিনি ওই নারীর হাতের তীব্র নিন্দা করলেন। তাহলে বোঝা যাচ্ছে যে নারীকে হাতে এবং পায়ের নখে মেহেদি লাগাতে হবে, এটা তার একটা জীবনের জরুরি কাজ, এটাই নারীর আদর্শ, একটা জরুরি আদর্শ। ওই সব কিছু লাগাতে হবে তাকে যা দেখতে পাওয়া যায়, এই জন্য বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় যদি হারাম বস্তু না হয় তাহলে আপনার স্ত্রী ব্যবহার করতে পাবে, এ কথাই ঠিক, কিন্তু ওখানে ঢুকতে পাবে না, ওখানে ঢোকা যাবে না, ওখানে গিয়ে মাথার কাপড় নামাতে পাবে না, ওখানে খোলামেলা দাঁড়াতে পাবে না, ওইগুলো নিয়ে এসে বাড়িতে ব্যবহার করবে। আর পুরুষ ওই সব জিনিস ব্যবহার করবে যেগুলো দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়, তাহলে আতর। আর ওই সব জিনিস ব্যবহার করবে যেগুলো দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, তাকে সুন্দরী হয়ে সেজে গুজে থাকতে হবে, একাধিক সহিহাদিস, তাকে সাজসজ্জা গ্রহণ করে থাকতে হবে, একাধিক সহিহাদিস, এটাই আদর্শ ইসলামের, এটাই নীতি, যেটা ভুল পদ্ধতিতে ব্যবহার হচ্ছে। তাই রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ একটা ভাষা আছে যে লিপলে পৌঁছলে হয় বাড়ি আর সাজালে কুজালে হয় নারী, ওকে সাজিয়েই রাখতে হবে, এটা ঠিক। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে বাহিরে যদি কোনো নারীকে দেখো আর তোমার অন্তরে যদি কিছু জাগে যে মেয়েটা এরকম, তাহলে তুমি তোমার স্ত্রীর কাছে যাও, কেন, ওর কাছে যা আছে তোমার স্ত্রীর কাছে তাই আছে, দুইজনই সমান সমান। এবার রাস্তায় দেখেছেন খুব সুন্দরী, বাড়িতে যদি এসে দেখেন কালি মেখে আছে, তাহলে রাস্তাটা আরো বেশি হয়ে যাবে না কমে, তাহলে সাজিয়ে রাখতে হবে, এ কথাই ঠিক। তাকে আদর্শ অনুযায়ী, ইসলামী আদর্শ অনুযায়ী সুন্দর করে রাখতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে যে বিধান দিয়েছেন বিশেষভাবে, আদর্শকে, পরিবারকে আদর্শ করার, আদর্শ পরিবার হিসাবে পরিবারকে গড়ে তোলার, এই সবগুলো আমরা লক্ষ্য করি। আজকের জন্য আলোচনার শেষ পর্যায়ে এসে আপনার সাথে আপনার স্ত্রীকে নিয়ে এবং আপনার মেয়েকে নিয়ে পরিবার সুন্দর করার জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ, যা আমরা অবগত আছি তবে পালন করার চেষ্টা করি না। স্ত্রীকে উপদেশ দিতে হয়। এক কয়েকজন ইহুদি এসে আল্লাহ রাসূলের সামনে এসে বলছে, আসসালামু আলাইকা, আপনার মরণ হোক। তখন আল্লাহ রাসূল বললেন, ওয়ালাইকা, তোমার মরণ হোক। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবারে ক্ষেপে লাল হয়ে গেছেন, তোমারই গজব হোক, তোমার উপরে মরণ হোক, তোমার গজব হোক, কে বলো তুমি, এভাবে চিৎকার করে উঠেছে ভিতর থেকে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়াকল উন ফল ফোসা আলাইকে রিপকে, নরম হও, তুমি তুমি নরম হও, তুমি কঠোরতা থেকে বেঁচে থাকো, তুমি কথা সুন্দর বলো। তখন তিনি বলছেন, আমার স্বামী তা মাকাল, ইহুদিরা কি বলেছে আপনি এটা শোনেননি? তখন আল্লাহ রাসূল বলছেন, আমি কি বলেছি এটা তুমি শোনোনি? ইহুদিরা বলেছে তোমার মরণ হোক, আমি বলেছি তোমার হোক, তো তুমি এত চিৎকার করে উঠলে কেন, তুমি এত চিৎকার করে উঠলে? তখন আয়েশা বলছেন, যে ওরা কি বলেছে আপনি শোনেননি, না আমি কি বলেছি তুমি শোনোনি। তাহলে স্ত্রীকে উপদেশ দিতে হবে, স্ত্রী যতই শিক্ষিতা হোক। আপনি বিশ্বাস করুন, কিয়ামত পর্যন্ত আয়েশার চেয়ে উচ্চ শিক্ষিতা নারী, বুদ্ধিমতী নারী আর হবে না। তিনি বলেছেন, কামলা মিনের জালে কাসির অলাম একমল মিনের নিসা ইল্লা সালাসা, বহু পুরুষই বড় বড় মর্যাদা লাভ করেছে, বড় বড় জান্নাত পাবে, কিন্তু নারীরা বড় বড় জান্নাত পাবে না, মাত্র তিনজন। একজন এমরাত ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়ে, আরেকজন বিনত ইমরান, ইমরানের মা ঈসা আলাইহিসালামের, বিনত ইমরান, ইমরানের মেয়ে ঈসা আলাইহিসালামের মা। এরপরে তিনি বলছেন, ফাজলা আয়েশা আলা সাইরিন নিসাহে কাফালিস সারিদে আলা সাইরিত তামে, আয়েশার সম্মান পৃথিবীতে সকল নারীর উপরে, সারিদ খাদ্য যেমন ভালো সকল খাদ্যের উপরে, গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলা হয়। আল্লাহ রাসূল বলছেন, খাদ্যের জগতে সবচেয়ে সুন্দর খাদ্য হলো সারিদ, গোস্তের ঝোলে রুটি ভিজিয়ে খাওয়া হলে সবচেয়ে সুন্দর খাদ্য, এটা যেমন খাদ্যের জগতে সবচেয়ে ভালো খাদ্য, নারীর জগতে সবচেয়ে দামি নারী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আদম থেকে নিয়ে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। এরপর আল্লাহ রাসূল আয়েশাকে উপদেশ দিচ্ছেন, আয়েশাকে বলছেন যে তুমি নরম হও, তুমি ঠান্ডা হও। দুইজনের মধ্যে কথা কাটাকাটি হতো কোনো সময়, একদিন খুব কথা কাটাকাটি হচ্ছে দুইজনের মধ্যে, ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ঢুকেছেন, কথা শুনে একবারে ছুটে গেছেন মেয়েকে মারবেন, হাত উঠিয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, না না, ও তো অন্য বিষয়ে কথা চলছিল। তখন তিনি হাতটা নামিয়ে নিলেন, এরপরে বাড়ি থেকে বের হয়ে বাইরে চলে গেলেন। তখন তিনি বলছেন, দেখলে আমি তোমাকে কিভাবে বাঁচালাম, তোমার আজ হয়েছিল আজকে, তোমার পিতা তোমাকে দিত, জামাইয়ের সামনে মেয়েকে মারবেন, ছুটে চলে গেলেন। এটা আপনার স্ত্রীকে নিয়ে আপনাকে একটা পরামর্শ দিচ্ছিলাম। এবার আলোচনার শেষে এসে আপনার মেয়ের ব্যাপারে আপনাকে একটা পরামর্শ দিই। দেখুন, এখনই বুঝতে পারলাম যে আয়েশা দুনিয়াতে সবচেয়ে সম্মানী, শিক্ষিতা নারী, বুদ্ধিমতী নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধ থেকে, সফর থেকে আসছিলেন, এক জায়গাতে অবস্থান করলেন, বুখারীর হাদিস, অবস্থান করতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গেল, হার আর খুঁজে পাওয়া যায় না। সবসময় তিনি গলায় হার ব্যবহার করতেন, এটা বোঝা যায়, গয়না পরে থাকতে হবে নারীকে, এটাও বোঝা যায়। তবে হার স্বর্ণের না হয়ে রূপার হোক, হীরা মুক্তা মানিক্যর হোক, এটাই ঠিক, স্বর্ণ থেকে নারীকে বেঁচে থাকা ভালো, এটাই ঠিক। আদর্শ পরিবারে এ ব্যাপারে বিস্তারিত বিবরণ পেশ করা আছে। বলছিলাম, হার হারিয়ে গেল, খুঁজে পাওয়া যায় না, ওখানে পানি নেই, মানুষ অজু করতে পারে না, সলাত আদায় করতে পারে না, মানুষ বড় বিপদে, কোনটাই হয় না, যেতেও পারে না, সলাত আদায় করতে পারে না। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে জনগণ উপস্থিত হলো, উপস্থিত হয়ে বলছে, হাল তালা মাসানাত বিনতু, আপনি কি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? ঘটনা সম্পর্কে তিনি অবগত নন, অথচ এক জায়গাতে আছেন, কি হয়েছে? ওই যে আপনার মেয়ে হার হারিয়েছে, এখন আর খুঁজে পাওয়া যায় না। এই কথা শুনে একবারে পিতা খেপে উঠেছেন, পিতা কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, খেপে উঠে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার নিজস্ব বিবরণ পেশ করছেন। ওই সময়তে আল্লাহ রাসূল, আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাতেন। স্ত্রীকে স্বামীকে খুব ভালোবাসতে হয়, মসজিদের মহিলা মুসল্লি, আপনি হয়তো মনে করবেন এটা কতদূর আমরা তো এমনটা করি না, এটা ভুল হচ্ছে যে আপনার এই স্বামী আপনাকে মাঝে মধ্যে আপনার মুখে একটু খেজুর তুলে দিবে, বিস্কুট মুখে তুলে দিবে, এটা হওয়া উচিত? তাহলে সাদকার সমান নেই কি হবে? মাঝে মধ্যে আপনার এই স্বামী আপনাকে বলবে চলো যাই আজকে দৌড়ের পাল্লা, দশতলা বিল্ডিং এ বাড়িতে থাকেন, কোথায় দৌড়াবেন? উপরে যাবেন, নাহলে রাত বারোটার সময় নিচে নামবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিজস্ব বিবরণ, উনি বলছেন আল্লাহ রাসূল আমার উরু রানের মাথা দেওয়ার সময় ঘুমিয়েছিলেন, আবু বকর সিদ্দিক রাগ করে আমার পাশে আসলেন, ওয়ালা কাজানি লাকশাতান শাদিদা, আমার কোমরের উপরে খুব জোরে কয়েকটা কিল মারলেন, যদি আমার উরু রানের উপরে আমার স্বামী মাথা দিয়ে ঘুমিয়ে না থাকতেন তাহলে তার মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। যখন তিনি মারলেন তখন আমি নিজেকে শক্ত করে আটকে রেখেছিলাম যাতে করে আল্লাহ রাসূলের ঘুম ভেঙে না যায়। আমি আপনাকে বুখারি মুসলিমের অত্র বিবরণে পেশ করতে চাচ্ছি যে আপনার মনে রাখা ভালো হবে, পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ মানুষ হিসেবে মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত ভদ্র মানুষ, এত সম্মানী মানুষ, এত সচেতন মানুষ, মানুষ হিসেবে কিয়ামত পর্যন্ত আর কেউ হবে না, অতীতে কেউ হয়নি। নবী রাসূল জনগণ নির্বিশেষে সবচেয়ে সম্মানী মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নারীর মধ্যে মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বুদ্ধিমতী শিক্ষিত নারী হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার তিনজনে এক জায়গায়, আবু বকর সিদ্দিক তার মেয়েকে মেরে দিলেন দিন দুপুরে খোলা মাঠে প্রায় 1400 মানুষের সামনে হাত দিয়ে মেরে দিলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় নারীকে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় নারীকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন খোলা মাঠে। এত বড় বাপে এত বড় বেটিকে খোলা মাঠে 1400 মানুষের সামনে এইভাবে মেরে দিলেন, আর আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে ল্যাংটা হয়ে নগ্ন হয়ে ঘুরে বেড়াই, আপনি তাকে ধমক দিতে ইতস্ত করেন, আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপ অন্তত পরিবার সুন্দর করার জন্য আমরা যাই না। আল্লাহ আপনাকে সঠিক বুঝার তৌফিক দান করুক, আল্লাহু আমিন। বুখারি মুসলিমের এই হাদিস থেকে আপনি শিক্ষা নেবেন বলে আশাবাদী। বিশ্বাস করুন, মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না, ও সাত ছেলের মা হলেও। আর পিতা মেয়েকে যে কোনো সময় মেরে দিবে, জামাই থাকার যেই থাক না কেন। এই সময় যদি জামাই রাগ করে, জামাই মূর্খ, তাকে জেনে নিতে হবে আমার শ্বশুর আমার স্ত্রীকে যে কোনো সময় মারতে পারে। খোলা মাঠে মারলেন দুনিয়াতে সবচেয়ে বড় মানুষ, খোলা মাঠে দিন দুপুরে প্রায় 1400 মানুষ আছে, ওখানে দুই একটা মানুষ নেই। তাহলে আপনি পরিবারকে সুন্দর করার জন্য কোথায় শিক্ষা নেবেন? এটা যদি না হয়, সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র হাদিস দিয়ে, অত্র হাদিসের প্রতি বারবার লক্ষ্য করে এই বিবরণকে মোবাইলে এবং পিস টিভিতে এবং জুমার খুতবাকে বারবার সামনে নিয়ে এসে ঘটনাকে বুখারীতে বারবার পড়ে, 7-8 বার এসেছে বুখারীতে হাদিস, এটাকে বারবার সামনে নিয়ে এসে পরিবারকে সুন্দর করার চেষ্টা করি, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহু আমিন। আল্লাহ, আমরা মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমরা মানুষ, আমাদের অলসতা যথেষ্ট রয়েছে, আমাদের বুঝাবুঝিতে কিছু ভুল রয়েছে, তুমি আমাদের প্রতি বিশেষ দয়া করো, আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো, তুমি আমাদেরকে আমাদের পরিবার সুন্দর করার তৌফিক দান করো, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম, সাল্লাল্লাহু আলাইহি।